আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি যে প্রভু আমাদেরকে আরেকটি দিন আমাদের জীবনে দিয়েছেন, যেন এই দিনে আমরা তার প্রশংসা করতে পারি, তার ধন্যবাদ করতে পারি। আজকে আমরা যে পাঠটি আলোচনা করব, এই পাঠের বিষয় হচ্ছে ঈশ্বর বাক্য অধ্যয়ন করা বা ধ্যান করার উপকারিতা। আর সেই প্রসঙ্গে আমরা একটা ছোট্ট গান করব, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, এবং তারপরে আমরা প্রার্থনা করব এবং আলোচনা শুরু করব। আসুন আমরা গান করি, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো, আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন কলা পালন করিব, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো।
আসুন আমরা প্রার্থনায় যাই। আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি প্রভু, কেননা কত সুন্দর আলোকময় একটা দিন আবার তুমি আমাদের জীবনে দিয়েছ এবং তোমার সব মহিমা আমাদেরকে দেখতে দিয়েছ প্রভু। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এই সময় আবার তোমার কাছে আমরা সমর্পিত হই। আজকের দিনে আমরা যা কিছু করব সবকিছু যেন তোমার উদ্দেশ্য করতে পারে, তোমার গৌরবার্থ করতে পারে, সেরূপ তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। আর একটু পরে আমরা তোমার সেই বাক্য নিয়ে আলোচনা করব প্রভু। এই বাক্য যেন সুন্দরভাবে আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি এবং তারা যেন তোমার বাক্য বুঝতে পারে, সেরূপ তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। যারা এই বাক্য শুনবে তাদেরকে তুমি তোমার পবিত্র আত্মার মাধ্যমে তাদেরকে বোঝার শক্তি দাও এবং সেইভাবে তাদের জীবন যাপন করার জন্য তাদেরকে আশীর্বাদ করো প্রভু। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশুর নামে চাই,
আমেন। আমি পূর্বেই বলেছি যে আজকে আমরা বাইবেল অধ্যয়নের বিষয় এবং বাইবেল অধ্যয়ন বা বাইবেল পাঠ করলে আমরা কি কি উপকার পেতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাইবেল পাঠ করা কেন দরকার, বাইবেল পাঠ করলে আমরা কি আশীর্বাদ পেতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কথা বলব। আর সেই বিষয় আমরা বিভিন্ন বাইবেল পথ থেকে এর গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব এবং আমরা পাঠ করব এবং আলোচনা করব। প্রথমেই আমরা যে বাইবেল পথটি পড়ে আমরা শুরু করব, আর সেই বাইবেল পথটি হচ্ছে গীতসংহিতা 119 অধ্যায়ের 18 পদ।
আমার চোখ খুলে দাও যাতে তোমার শিক্ষার মধ্যে আমি আশ্চর্য আশ্চর্য বিষয় দেখতে পাই,
আমেন। প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ঈশ্বরের কাছে একটা প্রার্থনা, এটা একটা প্রার্থনীয় বাইবেল পথ, কারণ এখানে যেটা বলা হচ্ছে যে ঈশ্বর তুমি আমাদের চোখ খুলে দাও এবং তোমার বাক্যের মধ্যে যে সমস্ত আশ্চর্য আশ্চর্য বিষয় আছে সেই সকল বিষয় যেন আমরা শিখতে পারি এবং অন্তরে ধারণ করতে পারি। সো অন্তরে ধারণ করার জন্য আমাদের যে বিষয়টা আমাদের দরকার, আর সেই বিষয়টা হচ্ছে ঈশ্বরের বাক্য গ্রহণ করা। বাইবেল পাঠ করা এবং গ্রহণ করা দুটো একসাথেই চলছে। সো আমরা যাকোব 1 অধ্যায় প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ পর্ব এবং সেখানে বাক্য পড়ার আশীর্বাদ আমরা দেখতে পাব।
ঈশ্বরের বাক্য যা এখানে লেখা হয়েছে যে তা পড়ে সে ধন্য এবং যারা তা শুনে ও পালন করে তারাও ধন্য, কারণ সময় কাছে এসে গেছে,
আমেন। সো ঈশ্বরের বাক্য যারা পড়ে তারা ধন্য। সো ঈশ্বর বাক্য পড়ার উপকারিতা কি? ঈশ্বর বলছেন ধন্য, আর যারা শোনে তারা কি ও পালন করে তারা কি? তারাও ধন্য। সো ধন্য, ধন্য বলতে আমরা কি বুঝতে পারি? ধন্য বলতে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা। ধন্য বলতে বুঝতে পারি যে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা। সো আমরা যদি ঈশ্বরের বাক্য পাঠ করি এবং তা পালন করি, শুধু একটা না, পাঠ করা এবং পালন করা, কারণ ঈশ্বরের বাক্য এই কথা বলে যাকোব এক অধ্যায় 22-25 পদ,
কেবল ঈশ্বরের বাক্য শুনলেই চলবে না, সেই মতো কাজও করতে হবে। যদি তোমরা কেবল ঈশ্বরের বাক্য শোনো কিন্তু সেই মতো কাজ না করো, তবে তোমরা নিজেকে ঠকাচ্ছ। যে কেবল সেই বাক্য শুনে কিন্তু সেই মতো কাজ না করে, সে এমন লোকের মতো যে আয়নাতে নিজের চেহারা দেখে চলে যায় আর তখনই তা ভুলে যায়। কিন্তু যে পরিপূর্ণ আইন মানুষকে স্বাধীনতা দান করে তার দিকে যে ভালো করে সে দেখে এবং মনোযোগ দেয়, সে আইনের কথা শুনেই ভুলে যায় না, বরং সে কাজও করে, ফলে সে তার সব কাজে আশীর্বাদ পায়।
সো আমরা আমাদের বিষয় অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে বাইবেল পাঠ করলে আমরা কি পেতে পারি। এখানে বলা হচ্ছে যে সবগুলোর মধ্যে দিয়ে আমরা আশীর্বাদ পাই। তো এখানে যেটা বলা হচ্ছে যে ঈশ্বরের বাক্য আমরা পড়ি, কিন্তু পড়লেই চলবে না বা শুনলেই চলবে না। ঈশ্বরের বাক্য আমাদের বুঝতে হবে এবং সেই মতো কাজ করতে হবে। তো বাক্য বলে, যাকোব এই কথা বলে যে যদি আমরা কাজ না করি তাহলে আমরা নিজেদের ঠকাচ্ছি। তো ঈশ্বরের বাক্য এই কথা বলে যে যদি আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, শুনি কিন্তু পালন না করি, তাইলে তো আমাদের সেই বাক্য পড়ার কোন উপকারিতা নাই, আমরা কোন আশীর্বাদ পাচ্ছি না। যেমন যেমন যোহন 14:15 পদের মধ্যে লেখা রয়েছে যে তোমরা যদি আমাকে ভালোবাসো আমার আদেশ সকল পালন করো। সো ঈশ্বরের বাক্য হচ্ছে তার আদেশ। যখনই আমরা বাইবেল পড়ি, বাইবেলের মধ্যে যা কিছু লেখা আছে সবকিছু ঈশ্বরের আদেশ। সো সেই আদেশ, অর্থাৎ আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে বিশ্বাস করি, তাইলে তার আদেশ পালন করতে হবে। আর যদি না করি তাহলে কি হবে?
সেই লোকের মতো হবে যে আমরা দেখি যে একজন লোক তার নিজের চেহারা দেখলো আয়নাতে এবং সঙ্গে সঙ্গে সে তা ভুলে গেল। তাহলে এই উদাহরণের মতো আর কিছু বলা যায় না যে আমরা পাঠ করলাম অথচ সেই মতো পালন না করলে সে একই রকম উদাহরণ হবে। যেমন আয়নাতে আপনার নিজের চেহারা দেখলেন, ঘুরে গেলেই আপনি সেই চেহারা ভুলে গেলেন।
হ্যাঁ, সো ঈশ্বরের বাক্য পাঠ না করলে আমাদের যে অপকারিতাটা হবে আর সেটা হচ্ছে যে আমরা নিজেদের ঠকাচ্ছি। বাইবেল এই কথা বলে যে ঈশ্বর বাক্য যদি তোমরা শুনো, পড়ো আর সেই মতো কাজ না করো, তাহলে তোমরা নিজেদের ঠকাচ্ছ। সো আমাদের আশীর্বাদ পাওয়ার থেকে আমাদের অবিশ্বাস বা আমরা নিজেদের ঠকাচ্ছি। ঠকাচ্ছি মানে নানা দিক দিয়ে আমরা পিছিয়ে পড়ছি, ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছি। সো সেই জন্য আমাদের খেয়াল করতে হবে যখন আমরা পড়ি আমরা কি করব। দ্বিতীয় বিবরণ 11:18-20 পদের মধ্যে লেখা রয়েছে,
তোমাদের অন্তর ও মনে আমার এই কথাগুলো গেঁথে রাখবে, তা মনে রাখার চিহ্ন হিসেবে হাতে বেঁধে রাখবে, কপালে লাগিয়ে রাখবে, তোমাদের ছেলে মেয়েদের সেগুলো শিখাবে, ঘরে বসে থাকবার সময়, পথ চলার সময়, শুবার সময় এবং বিছানা থেকে উঠবার সময় তোমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করবে, তোমাদের বাড়ির দরজার চৌকাটে এবং ফটকে তোমরা সেগুলো লিখে রাখবে।
সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি দ্বিতীয় বিবরণ 6 পড়ি, 6:6 পদ থেকে যদি আমরা পড়ি, সেখানে এই আদেশগুলো আছে যে তোমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার বিষয়। আর 11:18 পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মা বাবার জন্য বলা হচ্ছে। প্রথম অংশ হচ্ছে মা বাবাদের জন্য যে তোমরা যখন বাইবেল পাঠ করো, তোমরা যখন ঈশ্বরের বাক্য পাঠ করো, তখন অন্তরে ও মনে গেঁথে রাখবে। গেঁথে রাখার অর্থ কি? গেঁথে রাখার অর্থ হচ্ছে যে যেন আমরা কখনো ভুলে না যাই। কোন মানুষ কোনো কিছু যদি বেঁধে রাখে, আমার এক ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল, কেমন সেই বন্ধু, সে কি করত, তার ওয়ালেট, তার চাবি, তার যত কিছু যাবতীয় জিনিস নিয়ে সে চলাফেরা করে, গমনাগমন করে, সবগুলা সে চেইন দিয়া কোমরের সাথে বেঁধে রাখে। কেন? সহজে যেন পড়ে না যায়, কেমন। সো আমার সেই বন্ধু এই কাজটি করে এবং মাঝে মাঝে আমি কোনো কিছু যদি না নিয়ে যাই, হঠাৎ যদি আমি বলি যে দাদা আমি তো ওয়ালেট আনি নাই, তখনই সে সেই অ্যাডভান্টেজটা নেয়, সুযোগ সুবিধাটা নেয় যে দেখেন আমার কোটের সাথে আমার প্যান্টের সাথে সবকিছু গাঁথা আছে, সবকিছু অটোমেটিক ভাবে তিনি ফিট করে রাখছেন যে প্যান্ট যদি পরি ওই প্যান্টের মধ্যে ওয়ালেট এইটা সেটা সবকিছু থাকবে এবং ইভেন চিরুনি পর্যন্ত থাকবে, কেমন, সেটাও চিকুন সুতা দিয়ে বাঁধা থাকে, কেমন, সেলাই করা থাকে, গাঁথা থাকে এবং যথেষ্ট সুতাটা লম্বা থাকে যেন মাথা আশ্রাতে পারে এমন ভাবে। সো ঈশ্বরের বাক্য অন্তরে গেঁথে রাখার কতগুলো পদ্ধতি এখানে আমরা দেখতে পাই, যে পদ্ধতির মধ্যে আমরা দেখতে পাই যে মনে রাখার জন্য, মনে রাখার চিহ্ন হিসাবে তা বেঁধে রাখবে, কপালে লাগিয়ে রাখবে। সো আমার সেই ফ্রেন্ডের কথা হঠাৎ করে আমার মনে পড়ল যে তিনি সেই সব প্রয়োজনীয় জিনিসগুলা তিনি বেঁধে রাখতেন, পিছলে পড়ে না যায়, কেমন, কাপড়ের সাথে প্যান্টের সাথে কোটের সাথে সবকিছুর সাথে তিনি বেঁধে রাখতেন। আর ঈশ্বরের বাক্য আমাদের মনে রাখার জন্য কি সেই পদ্ধতিটা আমরা, আমার ফ্রেন্ড সেটা করে কিনা আমি জানি না, কেমন, যে ঈশ্বরের বাক্য মনে রাখার জন্য তিনি কোন ওই ধরনের বেঁধে রাখার কোন পদ্ধতি উনি করে কিনা। সো এটা আমাদের জন্য বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে তোমাদের ছেলে মেয়েদেরকেও তা শেখাবে, যেগুলো আমরা মনে রাখবো, যেগুলো আমরা শিখবো সেগুলো আমাদের ছেলে মেয়েদেরকেও শিখাবো সর্বস্থানে। এখানে বলা হচ্ছে ঘরে পথে চলার সময়, বিছানা শোবার সময়, উঠার সময়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করো। এবং আরো পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘরের দরজায় বা দেওয়ালে বিভিন্ন স্থানে ঈশ্বরের বাক্য লিখে রাখো, তাতে তুমি তোমার ছেলে মেয়ে চলাফেরা করার সময় সবসময় সেই ঈশ্বরের বাক্যগুলো দেখতে পাবে। এবং আমি অনেকের বাক্যে, অনেকের ঘরেই আমি এই জিনিসটা দেখেছি যে তারা ঈশ্বরের বাক্য সুন্দর করে, অনেকে হাতের সেলাই করে, এমব্রয়ডারি করে ঈশ্বরের বাক্য লিখে রাখে দেওয়ালে এবং মানুষ সেটা পড়ে। সো দরজায় যদি লেখা থাকে বার হওয়ার সময় আপনি একবার দেখবেন, আবার বাইরে দিয়ে যদি লিখে রাখেন ঘরে ঢুকবার সময় আপনি সেই বাইবেল পড়টি দেখছেন। এতে কি হয়, আপনি বিভিন্ন সময় বিভিন্ন পথ সেখানে আপনি দিতে পারেন, একই পথ যে সারা জীবন থাকবে তা না, বিভিন্ন পথ আপনি বিভিন্ন সময় দেখবেন, এতে ঈশ্বরের বাক্যের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে সেগুলো আপনি শিখতে পারবেন। এবং এই জন্য এই পদ্ধতিটা একটা এখানে দেওয়া হলো। সো দাউদ কি বলছেন, দাউদ তিনি বলছেন যে আমি তোমার বাক্য আমার হস্তের তালুতে, কেমন মধুর থেকেও মধুর লাগে। সো ঈশ্বরের বাক্য জীবন্ত, ঈশ্বরের বাক্য মধুর চেয়েও মধুর, মধুর চেয়েও মধু। আমরা মধু খাই, আমরা এখানে সবসময় আমরা মধু খাই, আজকাল বাংলাদেশে, বাংলাদেশেও বিভিন্ন স্থানে মধু চাষ হয়। সো অনেকেই মধু খায়, সো মধু খুবই মিষ্টি, কেমন, মধু খুবই মিষ্টি, কিন্তু ঈশ্বরের বাক্য মধুর চেয়ে মধুর, অর্থাৎ আরো বেশি মিষ্টি। সো ঈশ্বরের বাক্য আমাদের পাঠ করা দরকার আছে। যিরমিয় 15:16 মধ্যে লেখা রয়েছে,
তোমার বাক্য প্রকাশিত হলে পর আমি তা অন্তরে গ্রহণ করলাম, সেই বাক্য ছিল আমার আনন্দ ও আমার অন্তরের সুখ, কারণ হে সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তো তোমারই।
সো আমরা এখানে দেখতে পাই যে যিরমিয় ভাববাদী তিনি যে কথাটা, যে কথাটা বলেছেন যে ঈশ্বর, যেটা আমরা দেখতে পাই যে তিনি ঈশ্বরের বাক্য গ্রহণ করলেন, ঈশ্বরের বাক্য তিনি অন্তরে গ্রহণ করলেন এবং আনন্দ, আনন্দ ও অন্তরে সুখ তিনি লাভ করলেন। সো ঈশ্বরের বাক্য যদি আমরা পাঠ করি সেই পাঠের উপকারিতা হচ্ছে আমরা সেই আত্মিক অনন্ত সুখ আমরা পাই। আমাদের যদি মৃত্যুও হয়, মরার আগেও বা সারা জীবন যদি আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, ঈশ্বরের বাক্যে যে সমস্ত সান্ত্বনার কথা লেখা রয়েছে, ঈশ্বরের বাক্যের মধ্যে যে আশীর্বাদের কথাগুলো লেখা রয়েছে, সেই আশীর্বাদের কথা এবং সান্ত্বনার কথাগুলো আমরা স্মরণ করে করে আমরা মরে যেতেও আমাদের দুঃখ হবে না, কারণ সেই পরম সুখ এবং পরম আনন্দের সেই সুখবর আমরা বাইবেলের মধ্যে দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে, ভাই বোনেরা, আপনি কি ঈশ্বরের বাক্য আপনার অন্তরে গ্রহণ করেছেন? যদি আপনি ঈশ্বরের বাক্য অন্তরে গ্রহণ করে থাকেন তাহলেই আপনি ঈশ্বরের বাক্যের এই উপকারিতাটা আপনি লাভ করতে পারবেন, অর্থাৎ আপনি সেই বাক্য পড়বেন, যেটা বলা হচ্ছে যারা পড়ে তারা ধন্য, যারা শোনে তারাও ধন্য। আপনার ইচ্ছা করলে বর্তমান যুগে অনেক ইলেকট্রনিক যুগ, এটা হচ্ছে একটা আধুনিক যুগ, সবকিছু আমাদের হাতের সামনে রয়েছে। আপনার হাতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনে আপনি বাইবেল শুনতে পারেন, আপনার পড়তে হবে না, কিন্তু আপনি কাজের মধ্যে দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি গাড়িতে চড়ছেন, আপনি যে কোনো জায়গায় কাজ করছেন, আপনি ঈশ্বরের বাক্য সবসময় শুনতে পারেন। আর বাইবেল সেই কথা বলে যে যারা শোনে তারাও ধন্য, সো যারা শোনে তারা ধন্য। সেই জন্য এখন যখন এইরকম মানে যুগ আছে, এই যুগ আমরা যেন ব্যবহার করি, এই যুগ আমরা আমাদের উপকারের জন্য ব্যবহার করতে পারি, অপকারের জন্য ব্যবহার করতে পারি, দুটোই পারি। যেমন আমেরিকার মধ্যে যারা বসবাস করে তাদের জন্য এই এই কথা যে আমেরিকা বা ইউরোপের যে কোনো দেশ সেখানে এত খারাপ জিনিস আছে যে সঙ্গে সঙ্গে মানুষ খারাপ হয়ে যেতে পারে, কারণ সেখানে কোনো সামাজিকতা নাই, সমাজ কি মনে করবে, আরেকজনে কি মনে করবে, এই কোনো ভয় নাই, তাই ছেলেমেয়েরা যুবক যুবতীরা খুব সহজেই খারাপ হয়ে যেতে পারে। আবার আমেরিকা বা ইউরোপিয়ান কোনো কান্ট্রি এমনই ভালো দেশ বা এমন ভালো কিছু আছে যে আপনি যদি চান আপনি খুবই ভালো হতে পারেন, খুবই ঈশ্বরীয় জীবন যাপন করতে পারেন। সো দুটোই আমাদের সামনে আছে, স্মার্টফোন এটা একদিকে একটা ব্লেসিং হতে পারে, আর একদিকে এটা একটা অভিশাপও হতে পারে, আশীর্বাদ এবং অভিশাপ দুটোই। সো আমাদের হাতে যে সুযোগ সুবিধা আছে সেটা যেন আমরা বুদ্ধি বিবেচনা পূর্বক ব্যবহার করি, আমরা কি সেখান থেকে আশীর্বাদ পাব নাকি অভিশাপ পাব। ঈশ্বরের বাক্য আজকাল আজকে সব জায়গায় বিস্তারিত, ঈশ্বরের বাক্য কেউ যদি পড়তে চায়, কারো যদি ইচ্ছা থাকে, তাহলে সেই বাইবেল যেমন আছে তেমন প্রত্যেকের হাতে সেই ফোন আছে, ইলেকট্রনিক যুগ এবং কম্পিউটার যুগ, স্মার্টফোনের যুগ, আপনি যে কোনো জায়গায় ঈশ্বর বাক্য পাঠ করতে পারবেন, যে কোনো স্থানে যে কোনো সময়ে আপনি ঈশ্বরের বাক্য পাঠ করতে পারবেন। দ্বিতীয় তিমোথীয় 2:15 মধ্যে লেখা রয়েছে,
যার উপর ঈশ্বর সন্তুষ্ট অর্থাৎ যার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই সেই রকম কাজের লোক হিসেবে, এবং যে নির্ভুলভাবে সত্যের বাক্য শিক্ষা দেয় সেরকম লোক হিসেবে নিজেকে ঈশ্বরের সামনে উপস্থিত করবার জন্য বিশেষভাবে আগ্রহী হও।
ভাই বোন, আপনি কি আপনার উপর কি ঈশ্বর সন্তুষ্ট? ঈশ্বরের বাক্য শোনায় বা পড়ায় কোনো লজ্জা পাওয়া উচিত না, কারণ আমাদের আমরা যদি লজ্জা পাই, বাইবেল কি বলে, ঈশ্বরের বাক্যের বিষয় বা নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে যদি আমরা লজ্জা পাই, তাহলে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে ঈশ্বরের সামনে বিচারাসনের সামনে তিনি আমাদেরকে স্বীকার করতেও লজ্জা পাবেন। সো সেটা আমরা আমাদের মনে রাখতে হবে যে অনেক সময় ঈশ্বরের বাক্য অপরিচিত জায়গায় বা অপরিচিত লোকের কাছে আমরা বলতে চাই না, লজ্জা পাই, কিন্তু এখানে সেই লজ্জা পাইলে চলবে না। আমরা যদি রোমিও এক অধ্যায় ১৬ পদ দেখি, আর রোমিও এক অধ্যায় ১৬ পদের মধ্যে সেখানে সেই সুন্দর কথা লেখা রয়েছে যেটা আমরা বাইবেল পড়েই আমরা দেখতে পাই, যে সেখানে লেখা রয়েছে যে কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ ইহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থ ঈশ্বরের শক্তি। সো ঈশ্বরের বাক্য হচ্ছে ঈশ্বরের শক্তি। সো ঈশ্বরের বাক্যর উপকারিতা কি? আমরা যদি ঈশ্বরের বাক্য পাঠ করি আমরা ঈশ্বরের শক্তি পাব। সো ঈশ্বরের বাক্য হচ্ছে একটা শক্তি। আমরা যদি ঈশ্বরের বাক্যের শক্তি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট যখন শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন, তখন তিনি ঈশ্বরের বাক্য কি করেছিলেন, ব্যবহার করেছিলেন, তিনি কাউন্টার অ্যাটাক করেছিলেন, অর্থাৎ সঙ্গে সঙ্গে শয়তান তাকে এই কথা বলছে, তিনি সাথে সাথে শয়তানকে আক্রমণ করেছিলেন কি দিয়া, ঈশ্বরের বাক্য দ্বারা। সো ঈশ্বরের বাক্য এই জন্য আমাদের পাঠ করা প্রয়োজন আছে। যদি আমরা ঈশ্বরের বাক্য পাঠ না করি, ঈশ্বরের বাক্য ধ্যান না করি, ঈশ্বরের বাক্য হৃদয়ের মধ্যে ধারণ না করি, তাহলে আমরা প্রয়োজনের সময় উপযুক্ত সময় কেমন করে আমরা ঈশ্বরের বাক্য ব্যবহার করব। আমরা ইফিসীয় ৬ অধ্যায়ের মধ্যে আমরা যদি দেখি, ইফিসীয় ৬ অধ্যায়ের মধ্যে যেমন আছে ঈশ্বরের বাক্য কিসের মতো, সেই তরবারির মতো, যে শয়তানের সাথে যুদ্ধ করতে হইলে শয়তানের চক্রান্তকে পরাস্ত করার জন্য, তাকে ধরাশায়ী করার জন্য, শয়তানকে ধরাশায়ী করার জন্য ঈশ্বরের বাক্য দরকার, যেটা প্রভু যীশু খ্রিস্ট তিনি করেছিলেন, এবং আমাদেরও সেইভাবে ঈশ্বরের বাক্য ব্যবহার করা উচিত। এবং আমরা ঈশ্বরের বাক্য যদি পাঠ না করি আমরা ক্ষুধার্ত হয়ে পড়ব, দুর্বল হয়ে পড়ব, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে আমাদের শক্তি যোগায়। কারণ একটু আগে আমরা পড়েছি যে কারণ তাহা আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের শক্তি, সেই শক্তি আমাদের পরিত্রাণ করতে পারে, সেই শক্তি আমাদের উদ্ধার করতে পারে, সেই শক্তি আমাদের মুক্ত করতে পারে, সেই শক্তি পাপের দাসত্বের বন্ধন থেকে আমাদেরকে মুক্ত করতে পারে। সুতরাং ঈশ্বরের বাক্য হচ্ছে সেই প্রেরিত চার অধ্যায় ১২ পদের মধ্যে যদি আমরা দেখি সেখানে সেই কথা লেখা রয়েছে, প্রেরিত চার অধ্যায় ১২ পদ, এবং সেখানে লেখা রয়েছে প্রেরিত চার অধ্যায় ১২ পদের মধ্যে যে কথা লেখা রয়েছে আর সেটা হচ্ছে যে আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর কোন নাম নাই যে নাম নামে আমরা পরিত্রাণ পাইতে পারি। সো পরিত্রাণ পাইতে পারি, এবং আমরা যদি ইব্রীয় পুস্তকের মধ্যে যাই, পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে। এবং যদি আমরা ইব্রীয় চার অধ্যায় ১২ পদ পড়ি সেখানে সেই কথা লেখা রয়েছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক, সমস্ত দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা গ্রন্থি মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেধি, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। সুতরাং এই বাক্য অপ্রকাশিত নয়, এই বাক্য আমাদের মাঝে প্রকাশিত হইয়াছে। সুতরাং এই বাক্য যদি আমরা পাঠ করি আমরা সেই তাহলে আমরা আমাদেরকে আমরা শয়তানের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। শয়তান কিভাবে আসে, আদম এবং হবার কাছে শয়তান কোন রূপ ধরে আর এসেছিল, সাপের রূপ ধরে। আজকে শয়তান আমাদের কাছে কার রূপ ধরে আসে, বন্ধু, সবচেয়ে নিকটতম বন্ধু হিসাবে। হয়তো আমরা এমন বন্ধুর উপর নির্ভর করি, এমন বন্ধুর সাথে চলি যে বন্ধুর মধ্যে শয়তান ঢুকবে এবং আমাকে ভুল পথে নিয়ে যাবে। সুতরাং বন্ধু বিবেচনা করা, সেই জন্য আমরা প্রথম করন্থীয় যদি আমরা ১৫ অধ্যায় ৩৩ পদ পড়ি সেখানে আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ বুদ্ধিপূর্বক বিবেচনা করে বন্ধু নির্বাচন করা। সো আমি এটা প্যারাফ্রেইস এর মতো মূল বিষয়টা বললাম যে আমাদের বন্ধু নির্বাচন করা, কার সাথে আমরা চলব সেটা আমাদের একটু চিন্তা করতে হবে, যে কার সাথে আমরা চলব, যে আমরা কি ভালো বন্ধুর সাথে চলব নাকি খারাপ বন্ধুর সাথে চলব। সেরকম বন্ধু আমাদের নির্বাচন করা প্রয়োজন আছে ভাই বোনেরা, কারণ সেখানে লেখা রয়েছে যে কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। কুসংসর্গ বলতে আমরা কি বুঝি, প্রথম করন্থীয় ১৫ অধ্যায় ৩৩ পদ বলেছে অসৎসঙ্গ। সেই জন্য বলা হচ্ছে যে বাংলা আমাদের প্রবাদ বাক্য আছে যে অসৎসঙ্গে সর্বনাশ আর সৎসঙ্গে স্বর্গবাস, স্বর্গবাস। সো আমরা যদি ভালো লোকের সাথে চলি, ঈশ্বরীয় লোকের সাথে চলি, ঈশ্বরের সাথে চলি, তার বাক্যের সাথে সম্পৃক্ত থাকি, তাহলে আমাদের উপকারিতা হচ্ছে যে আমরা স্বর্গবাস করব, আমরা স্বর্গে বাস করব। গীত সংহিতা ১১৯ অধ্যায় ৯ এবং ১১ পদের মধ্যে এই কথা লেখা রয়েছে,
যুবক কেমন করে তার জীবন খাঁটি রাখতে পারে, তোমার বাক্য পালন করেই তা সে তা পারবে। আমার সারা অন্তর দিয়ে আমি তোমাকে জানতে আগ্রহী হয়েছি, তোমার আদেশ পথের বাইরে আমাকে ঘুরে বেড়াতে দিও না, তোমার বাক্য আমার অন্তরে আমি জমা করে রেখেছি যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি।
আমেন। আমাদের ঈশ্বরের বাক্য আমরা সেই জিরমীয় পুস্তকের মধ্যে এবং বিশেষ করে দ্বিতীয় বিবরণের মধ্যে আমরা পড়েছিলাম যে ঈশ্বরের বাক্য গেথে রাখব কতগুলা উপায় আমরা দেখেছি কিভাবে মনে রাখব, আর সেই কথা এখানে আমরা গীত সংহিতা ১১ পদের মধ্যে আমরা ১১৯ অধ্যায় ১১ পদের মধ্যে আমরা দেখেছি যে তোমার বাক্য আমার অন্তরে জমা করে রেখেছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। সো ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে কি করতে হবে, জমা করে করতে হবে, এটা ইনগ্রেইনড হতে হবে, এটা রুটেড হতে হবে, এটা গ্রাউন্ডেড হতে হবে, যেন এখান থেকে গাছ উঠে, কেমন এটা আস্তে আস্তে শক্তি পায়, বৃদ্ধি পায়, ঈশ্বরের বাক্যের আশীর্বাদ যেন আমাদের জীবনে ফল দেয়, কেমন আমরা সেইটা বিষয়ে গালাতীয় পাঁচ অধ্যায়ের মধ্যে আমরা সেই ফলের বিষয়ে আমরা জানি যে ঈশ্বরের, আমরা যদি ২২ পদ পড়ি সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের বাক্যের সেই ফল, ঈশ্বরের বাক্যের সেই আশীর্বাদ, পবিত্রতার আশীর্বাদ, আনন্দ, প্রেম, শান্তি, দয়ার স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই সমস্ত আশীর্বাদের ফলগুলো আমাদের জীবনে দেখা যায় যদি আমরা তার বাক্যের সাথে সম্পৃক্ত থাকি, যদি আমরা ঈশ্বরের বাক্যের সাথে সম্পৃক্ত থাকি। এখানে যুবক, যুবকের কথা বলা হচ্ছে যে আজকালকার দিনে এই যুগে বিশেষ করে যুব সমাজরা কিভাবে প্রতারিত বিতাড়িত হয় এবং কিভাবে তারা পথভ্রষ্ট হয়, কিভাবে তারা বন্ধুর সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ তাদের জীবনে আসে, সেই জন্য ঈশ্বরের বাক্যে এই সাবধানবাণী দেওয়া হচ্ছে যে যুবক কেমন করে জীবন খাঁটি রাখবে। সো মানুষের জীবন, যুবক যুবতীদের জীবন খাঁটি রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য সবসময় পাঠ করতে হবে, দৈনন্দিন দৈনন্দিন পাঠ করতে হবে। যদি আমরা ঈশ্বরের বাক্য দৈনন্দিন পাঠ করি তাহলে আমাদের সেই উপকারিতা আমরা এখানে একটু দেখতে পাই যে কলসীয় ৩:১৬ পদের মধ্যে সেটা লেখা রয়েছে,
খ্রিস্টের বাক্যকে তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও, ঈশ্বরের দেওয়া জ্ঞানে একে অন্যকে শিক্ষা ও পরামর্শ দাও এবং অন্তরে কৃতজ্ঞতার সঙ্গে ঈশ্বরের উদ্দেশ্যে গীত সংগীতের গান এবং আত্মিক ও প্রশংসার গান করো।
আমেন। সো এখানে আমরা দেখতে পাই যে অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও, কেমন আমরা যদি এই প্রসঙ্গে পরিপূর্ণভাবে বাস করতে দাও, এই প্রসঙ্গে যদি আমরা তিমুথীয় পুস্তকের মধ্যে একটু যাই, তিমুথীয় পুস্তক দ্বিতীয় তিমুথীয় ৩ মধ্যে আমরা যদি যাই তাহলে আমরা একটা জিনিস আমরা সেখানে দেখতে পাব, আর সেখানে এই কথা লেখা রয়েছে যে ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় জীবনে সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। সো ঈশ্বরের বাক্য, এখানে যুবকদের কথা বলা হচ্ছে যে বাক্য পালন করে, কারণ আর ঈশ্বরের বাক্য যদি আমরা পাঠ করি আমাদেরকে কি দেয়, শিক্ষা দেয়, কেমন আমাদেরকে কি দেয়, শিক্ষা দেয়, তারপরে আমাদের অনুযোগ, অনুযোগ মানে কি, চেতনা, অনুযোগ মানে কি, চেতনা দেয়। আর ঈশ্বর বাক্য যদি আমরা পাঠ না করি আমরা কখনোই চেতনা পাবো না। সো ঈশ্বরের বাক্য, চেতনা পাওয়ার জন্য আমাদের ঈশ্বর বাক্য পাঠ করা প্রয়োজন আছে। তারপরে লেখা আছে ৩:১৬ পদের মধ্যে যে সংশোধন, যখন আমরা চেতনা পাই তখন আমাদের চিন্তা করতে হবে যে না, এই পাপের পথ থেকে আমার ফিরে আসতে হবে,
সংশোধন করতে হবে,
সংশোধিত হতে হবে। সো এই জন্য ঈশ্বর বাক্য পাঠ করা খুব প্রয়োজন আছে। ঈশ্বর বাক্য পাঠ না করলে আমরা এই আশীর্বাদের জীবন আমরা ভোগ করতে পাবো না, আমরা সেই স্বর্গবাস হব না যদি আমরা ঈশ্বর বাক্য পাঠ না করি। তারপরে আরো বলা হচ্ছে ধার্মিকতা সম্বন্ধে সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, অর্থাৎ ধার্মিকতা যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীবিত হয়। সো ১৭ পদের মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বরের লোক যেন পরিপক্ক হয়, ম্যাচিউরড হয়। সো ম্যাচিউরিটি অর্জন করার জন্য আমাদের ঈশ্বরের বাক্য পাঠ করা প্রয়োজন আছে। যদি আমরা ঈশ্বরের বাক্য পাঠ না করি আমরা কখনো একজন উপযুক্ত সুদক্ষ পরিপক্ক এবং সৎকর্মের জন্য আমরা বৃদ্ধি পেতে পারব না। সেই জন্য ভাই বোনেরা ঈশ্বরের বাক্য আমাদের পাঠ করা প্রয়োজন আছে। আসুন আমরা এই প্রসঙ্গে গীত সংহিতা ১:১-৩ পদ পড়ি এবং এ বিষয়টা আমরা আরো শুনি।
ধন্য সেই লোক যে দুষ্টদের পরামর্শ মতো চলে না, পাপীদের পথে থাকে না, ঠাট্টা বিদ্রুপকারীদের আড্ডায় বসে না, বরং সদাপ্রভুর আইন কানুনেই তার আনন্দ, আর সেটি তার দিন রাতের ধ্যান। সে যেন জলস্রোতের দ্বারে লাগানো গাছ, যা সময় মতো ফল দেয় আর যার পাতা শুকিয়ে যায় না, সে সব কাজেই সফলতা লাভ করে।
আমেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সদাপ্রভুর আইন কানুনেই তার আনন্দ, আর ঈশ্বরের বাক্যের মধ্যেই রয়েছে সদাপ্রভুর আইন কানুন, তার শিক্ষা আমাদের প্রতি, তার আদেশ নির্দেশ উপদেশ, যা কিছু আমাদের জীবনের জন্য প্রয়োজন সবগুলো আমরা সেই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারবো যে ঈশ্বরের বাক্য শোনাটা বা সেটার মধ্যে আমাদের আনন্দ রয়েছে। এবং দাউদ যেমন বলছেন যে গীতসংহিতা এক অধ্যায় এক থেকে তিন পদের মধ্যে যে তিনি দিন রাত দিবারাত্র তাহা তিনি ধ্যান করবেন, এবং সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে যাহা যথাসময় ফল দেয়, যার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। সুতরাং আমরা যদি কৃতকার্য হতে চাই, আমরা যদি আমাদের কাজে সফলতা অর্জন করতে চাই, তাহলে ঈশ্বরের বাক্য পাঠ করা আমাদের প্রয়োজন। সো আমাদের বিষয়বস্তু ছিল বাইবেল অধ্যয়নে উপকারিতা সম্পর্কে জানা। সো বাইবেল অধ্যয়ন, বাইবেল পাঠ, বাইবেল ধ্যান ইত্যাদি করার যে উপকারিতা, সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাই। আরো যিহোশু এক অধ্যায় আট পদের মধ্যে যিহোশু এই কথা, ঈশ্বর যিহোশুর মধ্যে দিয়ে এই কথা বলেন,
আইন কানুনের এই বইয়ের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় তোমাদের মুখে থাকে, এর মধ্যে যা যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পারো, সেই জন্য দিন রাত তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে, তাতে সবকিছুতে তুমি সফল হবে এবং তোমার মঙ্গল হবে।
সো আমরা শেষের কথাটা আমরা যদি ধরি যে ঈশ্বরের বাক্য পাঠ করলে বা অধ্যয়ন করলে আমাদের উপকারিতা কি হবে, আর এখানে লেখা আছে সবকিছুতে তুমি সফল হবে এবং সবকিছুতে তোমার মঙ্গল হবে। তাই ভাই বোনেরা, আমরা যদি সত্যিকার ভাবে প্রভু যীশু খ্রিস্টের বাক্যকে বিশ্বাস করি, আর আমরা জানি সেই বাক্য হচ্ছে যীশু খ্রিস্ট, সেই যীশু খ্রিস্টের উপরে যদি আমরা বিশ্বাস করি, তার বাক্যে যদি আমরা বিশ্বাস করি এবং সেই বাক্য অনুসারে আমরা আমাদের জীবনযাপন করি, তাহলে আমরা সবকিছুতে আমরা সফল হব এবং সবকিছুতেই আমাদের মঙ্গল হবে। ঈশ্বর, এটাই হচ্ছে বাইবেল পাঠ বা অধ্যয়নের উপকারিতা। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে ঈশ্বরের বাক্য পাঠ করা, যীশুখ্রিস্টের বিষয় জানা, তাকে বিশ্বাস করা এবং সেই পরিত্রাণ লাভ করা, কারণ যীশুখ্রিস্ট ছাড়া পরিত্রাণ আর কোথাও নাই, যেটা আমি প্রেরিত চার অধ্যায় ১২ পদের মধ্যে আমরা পড়েছি যে সারা জগতে পৃথিবীতে মনুষ্যদের মধ্যে আর কোন দত্ত নাম নেই যে নামের মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি। সুতরাং পরিত্রাণ, সেই আনন্দ, সেই শান্তি, সেই সফলতা, সেই মঙ্গল সবকিছুই রয়েছে ঈশ্বরের বাক্যের মধ্যে। সো ঈশ্বর বাক্যর মধ্যেই আমরা যীশুখ্রিস্টকে খুঁজে পাই, পরিত্রাণের বিষয়ে খুঁজে পাই, অনন্ত জীবনের বিষয়ে খুঁজে পাই এবং আমরা সেই সৎসঙ্গে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে, প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমরা স্বর্গে বাস করতে পারি। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দেই এবং প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কেননা প্রভু তুমি আমাদেরকে এই সুন্দর জীবন্ত বাক্য দিয়েছ। এই বাক্যের মধ্যে আমরা জেনেছি যে তোমার বাক্য পাঠ করলে আমরা কত উপকারিতা পাই, কত উপকার পাই প্রভু, নানাভাবে তোমার আশীর্বাদ আমরা পেতে পারি, আমাদের জীবনে প্রত্যেক কিছুতে আমরা সফল হতে পারি, প্রত্যেক কিছুতেই আমাদের মঙ্গল হবে। তাই আমাদেরকে আশীর্বাদ করো প্রভু, আমরা যেন তোমাতে বিশ্বাস স্থাপন করে তোমার সন্তান হিসাবে আমরা সেই আশীর্বাদের আশা আমরা পেতে পারি, সেই আশীর্বাদ আমরা লাভ করতে পারি এবং আমরা স্বর্গে তোমার সাথে চিরদিন অনন্তকাল ধরে বসবাস করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে তোমার বাক্যের মধ্যে দিয়ে সেই আশীর্বাদ দান করো। আমেন।